বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর, 31 ভাদ্র এবং ফার্সি চব্বিশ শাহরিভার রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের বক্তব্য ও ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার চায় বিভিন্ন মহল শীর্ষক বিষয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন।
আজ 15 সেপ্টেম্বর জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবসে এসে দেখা যাচ্ছে গণতন্ত্র সংশ্লিষ্ট সূচকে বাংলাদেশের অবস্থান পেছনের দিকে। সুশাসন, দুর্নীতি দমন, ইন্টারনেটে বাকস্বাধীনতা, কোনো ক্ষেত্রেই বাংলাদেশ ভালো অবস্থানে নেই।
দৃষ্টিপাতের পর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। সবশেষে থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এসসিওতে সদস্য হতে প্রতিশ্রুতি স্মারকে সই করল তেহরান। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপের পর জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের বিরোধী দল বিএনপি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এবং কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে, কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশের মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন ইরানের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পর্কের উন্নয়ন ঘটছে, কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। উজবেকিস্তানের সামারখান্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ বৈঠকের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান পুতিন। তিনি আরও বলেন দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত কৌশলগত চুক্তি সই হলে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এসসিওর পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসমা খামেনির প্রশংসা করে বলেন তাঁর সমর্থনের কারণেই অনেক যৌথ প্রকল্পে অগ্রগতি হয়েছে। পুতিন বলেন গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য 81% বেড়েছে এবং চলতি বছরের প্রথম 5 মাসে বাণিজ্য বেড়েছে 30%। আগামী সপ্তাহে রাশিয়ার 80টি কোম্পানির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইরান সফরে যাবে। প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজস্তান এবং তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। রুশ প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজস্তান এবং তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মহাসচিবের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট। আজ উজবেকিস্তানের সমরকান্দে এসসিওর দুই দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট রাইসি গতকাল সমরকান্দে পৌঁছান। বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত ও পাকিস্তান। এছাড়া ইরানের স্থায়ী সদস্য পদের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর জন্য চিঠি দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ও ইউরোর আধিপত্য ঠেকাতে অনেক আগে থেকেই নিজস্ব একক মুদ্রা চালুর উপর জোর দিয়ে আসছে তেহরান। এদিকে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় স্মারকের সই করার কথা ঘোষণা করেন। এর মধ্য দিয়ে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করল। আজ থেকে উজবেকিস্তানের সমরকান্দ শহরে এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি একটি প্রতিনিধি দল নিয়ে এরই মধ্যে সমরকান্দ পৌঁছেছেন। এই প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানও রয়েছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, আজ রাতে ঐতিহাসিক সমরকান্দ শহরে আমি সাংহাই সহযোগিতা সংস্থা ইরানকে স্থায়ী সদস্য হিসেবে যুক্ত করার জন্য সংস্থার মহাসচিবের মাধ্যমে প্রতিশ্রুতি স্মারকে সই করলাম। এখন আমরা নতুন একটি অধ্যায়ে পৌঁছেছি যেখানে অর্থনীতি, বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে নানা রকমের সহযোগিতার সুযোগ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিশ্রুতি স্মারকে সই করার পর সংস্থার মহাসচিব ঝেং মিং এসসিওতে স্থায়ীভাবে প্রবেশের জন্য অভিনন্দন জানিয়েছেন। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হওয়ার পর ককেশাস অঞ্চলের এই দুই প্রতিবেশী দেশের সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বুধবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক ফোনালাপে তাঁর দেশের ওই প্রস্তাব তুলে ধরেন। বিতর্কিত নাগর্ণ কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত কয়েকদিনের সংঘর্ষে দুদেশের প্রায় 100 সেনা নিহত ও কয়েকশো সেনা আহত হয়েছে। এর আগে 2020 সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 44 দিনব্যাপী যুদ্ধে উভয় দেশের প্রায় 7,000 সেনা ও কয়েকশো বেসামরিক মানুষ নিহত হয়েছিল। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তাঁর এই হতাশার কথা প্রকাশ করেন। গুতেরেস সতর্ক করে বলেন, এটি বিশ্বাস করা মোটেই ঠিক হবে না যে দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, চলমান সংঘাত শুধু ইউক্রেনকে বিপর্যস্ত করে তুলছে না, বরং তা বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘ মহাসচিব পুতিনের সঙ্গে আলাপের ফলাফল সম্পর্কে বলেন, আমার মনে হচ্ছে আমরা শান্তি থেকে এখনও অনেক দূরে রয়েছি। যদি আমি বলি দ্রুতই যুদ্ধের অবসান হবে, তাহলে সেটি মিথ্যা বলা হবে। অ্যান্টোনিও গুতেরেস আরও বলেন, বর্তমান মুহূর্ত নিয়ে আমার কোনো মোহ নেই, শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এমনকি যুদ্ধবিরতির সম্ভাবনাও দেখছি না। জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আশা করা যায় একসময় হয়তো উচ্চ পর্যায়ের আলোচনা সম্ভব হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই সরকারের অধীনে তারা আর কোনো নির্বাচনে অংশ নেবে না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে তারা আর কোনো নির্বাচনে অংশ নেবে না। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি ও অন্য দলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের মুক্ত সাংবাদিকতা ও মুক্ত গণতন্ত্র বিনষ্ট করেছে, এজন্য তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, সাংবাদিকদের নির্যাতন হত্যা নিবর্তনমূলক আইন করে দেশে মুক্ত সাংবাদিকতা ধ্বংস করেছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, গণমাধ্যমের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও সত্য বলার চেষ্টা করত, কিন্তু তাদের মধ্যে এক শ্রেণীর সুবিধাভোগী তৈরি করা হয়েছে, যাদেরকে সরকার অর্থ দিচ্ছে, জমি দিচ্ছে, গাড়ি বাড়ি দিচ্ছে, এসব দিয়ে তাদের বুক বন্ধ করে রাখছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণের বেঁচে থাকাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে, সেই সাথে শিক্ষা ব্যয় অনেক বেড়েছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বলেছেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত, প্রকৃতপক্ষে বিএনপি নির্বাচনকে ভয় পায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রাজধানী ঢাকার পল্লবীতে এক সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিন কর্মী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ৬ এলাকায় সমাবেশের আয়োজন করে বিএনপি। বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে দুপুর ১টায় সমাবেশ করার অনুমতি পায় দলটি। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সম্পর্কে দলের নেতা আমানুল্লাহ আমান বলেন, অনুমতি পাওয়ার পর আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের উপর হামলা চালায়। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে। তিনি আজ ওই মন্তব্য করেন। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। গতকাল বুধবার গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুই ধরনের লোক কংগ্রেস ছেড়েছে। প্রথম ক্যাটাগরিতে তারা আছেন যারা দলে সব কিছু পেয়েছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদের উদাহরণ তুলে ধরে জয়রাম রমেশ বলেন, প্রথম ক্যাটাগরিতে সেই নেতারা রয়েছেন যাদের দল সব কিছু দিয়েছে। দ্বিতীয় ধরনের নেতা প্রসঙ্গে তিনি এ সময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদাহরণ তুলে ধরেন। জয়রাম রমেশ বলেন, অন্য নেতা যিনি তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন তিনি বিজেপিতে যোগ দেবেন, বিজেপিতে যোগ দিলেই তিনি পরিষ্কার হয়ে যাবেন। অসমের মুখ্যমন্ত্রীর দিকে তাকান, যিনি এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি যখন কংগ্রেসে ছিলেন বিজেপি তাকে প্রত্যেক দিন আক্রমণ করত, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপি নিরাপত্তা পালন করছে। গোয়া রাজ্যের ৮ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জয়রাম বলেন, এই লোকেরাও দ্বিতীয় ধরনের নেতা। ওই ৮ জন বিধায়ক বিজেপির ওয়াশিং মেশিনে গিয়েছেন। তিনি বলেন, তারা জানে যে এসব লোক দুর্নীতিগ্রস্ত। জয়রাম রমেশের সময় বলেন, তিনি একমত যে কংগ্রেস তাদের দলে অন্তর্ভুক্ত করে ভুল করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও বলেন, এখন তারা বিজেপির ওয়াশিং মেশিনের আশ্রয়ে গেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও স্বাগত আপনাদের বিশ্ব সংবাদে। রাশিয়া বলেছে, এটি খুবই উদ্বেগের বিষয় যে মার্কিন সরকার প্রকাশ্য দম্ভক্তি করছে যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে সফলতা এসেছে তা পেন্টাগনের সরাসরি সংশ্লিষ্টতার কারণে সম্ভব হয়েছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গতকাল এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, এতদিন ধরে আমেরিকা যে দাবি করে আসছিল যে ইউক্রেন সংঘাতে তারা কোনো পক্ষ নয়, তা ছিল অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন। রাশিয়ার রিয়া নভোস্তি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টোনভ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক ভিডিও থেকে দেখা গেছে কিছু সেনা এবং কর্মকর্তা যারা সাবলীলভাবে ইংরেজি বলছেন এবং তাদের উচ্চারণ ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে, এসব সেনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন সংঘাত শুরু হলে আমেরিকা ইউক্রেনকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ বলেছেন, ১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার। এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কসোভো ইস্যুতে সার্বিয়ার জাতীয় সংসদের দুই দিনব্যাপী বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে আলেকজান্ডার ভুসিচ এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় কসোভো প্রসঙ্গে বলেন, তার সরকার কোনো মতেই সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেবে না, বরং নিজের অবস্থান ধরে রাখবে এবং পশ্চিমা চাপ মোকাবিলা করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওতে ফিরে যাওয়ার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। তার এই বক্তব্য সম্পর্কে ইরানের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওতে ফিরে যাওয়ার আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং অনেক বিষয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমরা এক ধরনের অচলাবস্থার মধ্যে আছি। জোসেফ বোরেল এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে পরমাণু আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো ইরানের পরমাণু ইস্যুতে ঐক্যমতে পৌঁছানোর পরিবর্তে তাদের মধ্যে দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো পরমাণু সমঝোতার কাছাকাছি তো আসেইনি, বরং তারা আরও দূরে সরে যাচ্ছে। বোরেল বলেন, বিষয়টি খুব উদ্বেগজনক অবস্থায় উপনীত হয়েছে, কারণ চুক্তিটি এতে সম্পূর্ণভাবে বিপন্ন হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত খসড়া চুক্তির ব্যাপারে একে অপরের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। বোরেল মনে করেন, পরমাণু চুক্তির পুনরুজ্জীবন করার জন্য এটাই সর্বশেষ সুযোগ। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য শক্তিগুলো পরমাণু আলোচনায় সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে অগঠনমূলক এবং ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছে। এই ক্ষেত্রে সর্বশেষ পদক্ষেপ হল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA-র পক্ষ থেকে ইরান বিরোধী বিবৃতি জারি। বুধবারের বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করে এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে সহযোগিতা না করার জন্য তেহরানকে অভিযুক্ত করে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরদের সভায় বলেছেন, মেগাফোন কূটনীতি ইরানের বিরুদ্ধে কার্যকর নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান IAEA-র ইরান বিরোধী বক্তব্য প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে এখন ইরানের চুক্তি স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমেরিকার উপর। মার্কিন সরকার বাস্তবদর্শী হয়ে নিজের রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলেই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তিনি আরও বলেছিলেন, IAEA-র বোর্ড অব গভর্নরসের বৈঠক থেকে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো কিছু অর্জন করতে পারবে না পাশ্চাত্য।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আজ ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ গৃহীত দুঃখিত, জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র দিবস উপলক্ষে রেডিও তেহরানকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে গণতন্ত্র নেই। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আজ 15 সেপ্টেম্বর জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবসে এসে দেখা যাচ্ছে গণতন্ত্র সংশ্লিষ্ট সূচকে বাংলাদেশের অবস্থান পেছনের দিকে। সুশাসন, দুর্নীতি দমন, ইন্টারনেটে বাকস্বাধীনতা, কোনো ক্ষেত্রেই বাংলাদেশ ভালো অবস্থানে নেই। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ এর মাপকাঠিতে বাংলাদেশে বিরাজ করছে গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের মিশ্রিত রূপ, হাইব্রিড গণতন্ত্র। আজ গণতন্ত্র দিবস উপলক্ষে রেডিও তেহরানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,
পুরো রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ জনগণের বুকের উপরে এখন এখানে চেপে আছে। জনগণেরকে একটা ভয় ভীতি আতঙ্কের মধ্যে রেখে তারা বাস্তবে তাদের যে অবৈধ অনৈতিক ক্ষমতা এটাকে তারা প্রলম্বিত করতে চায়। এরকম একটা অবস্থায় গণতন্ত্র দিবস বাংলাদেশে যে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে যে এখানে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার যদি নিশ্চিত করতে হয়।
বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন,
গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য, যার মাধ্যমে জনগণের সম্মতির শাসন করা। একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো নাগরিকদের কতগুলো অধিকার, রাজনৈতিক এবং নাগরিক অধিকার নিশ্চয়তা প্রদান। আর তৃতীয়ত হলো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। তো আমাদের নির্বাচন নির্বাচনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত, এবং ডিজিটাল সিকিউরিটি আইন সহ অনেকগুলো আইনের মাধ্যমে এবং প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির কারণে আমাদের অনেকগুলো অধিকার হরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে বলেছেন, বিদেশি সংস্থার সূচক দেখার দরকার নেই। দেশে বিগত দুটি জাতীয় নির্বাচন, বিরোধী দলগুলোর উপরে সরকারি দমননীতি, ডিজিটাল নিরাপত্তা আইন, গণহারে মামলা, সংসদে কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি, এসবের মাধ্যমে দিবালোকের মতো স্পষ্ট যে বাংলাদেশ গণতন্ত্রের দিক থেকে পিছিয়ে গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা যখন গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের কঠিন কঠিন তথ্য ও দাঁত ভাঙা সূত্রগুলো পড়ো, তখন নিশ্চয়ই জানতে ইচ্ছে হয় যারা এই নিরস তথ্য ও সূত্রগুলো আবিষ্কার করেছেন তারা আসলে ব্যক্তি জীবনে কেমন ছিলেন, তারও কি তাদের তত্ত্বের মতোই নিরস ও নির্জীব ছিলেন?
তোমরা সত্যি সত্যি যদি এমনটি মনে করো তাহলে তোমাদের ধারণা ভুল, কারণ তাদের ব্যক্তি জীবন ছিল বেশ হাস্যরসাত্মক। তাদের জীবনেও অসাধারণ, মজার ও অভাবনীয় সব ঘটনা ঘটেছে। রংধনুর আজকের আসরে আমরা কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর কিছু মজার কাহিনী তোমাদের শোনাব, আর সবশেষে থাকবে একটি গান। আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অন্যতম বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম শুনেছ। বিজ্ঞানীদের কথা উঠলেই সবার আগে চলে আসে তার কথা। আপেক্ষিকতার তত্ত্ব সহ অনেক কঠিন কঠিন তত্ত্বের আবিষ্কারক আইনস্টাইনের জীবনে কিন্তু মজার ঘটনা একেবারেই কম নেই।
আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন আইনস্টাইন। তত্ত্বটি বোঝাতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করতেন। একদিন একটি সেমিনারে বক্তব্য দিতে গেলেন আইনস্টাইন। তখন তার ড্রাইভার তাকে বলল, স্যার আপনাকে একটা অনুরোধ করব। আইনস্টাইন বললেন, হ্যাঁ করো। ড্রাইভার বলল, স্যার আপনি সব সেমিনারে তো একই কথা বলেন, আমার সব কথা মুখস্থ হয়ে গেছে, তো আজ যেখানে যাচ্ছেন সেখানে তো আপনাকে কেউ চেনে না, তো এটাই সুযোগ, আমি হব আইনস্টাইন আর আপনি হবেন আমার ড্রাইভার, কেউ বুঝতে পারবে না।
আইনস্টাইন বলল, ভালো বলেছো তুমি, বেশ মজা হবে, ঠিক আছে যাও।
যেমন কথা তেমন কাজ, আইনস্টাইন বসলেন পেছনের সারিতে আর তার ড্রাইভার যথারীতি মঞ্চে সাবলীলভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে। দর্শকদের করতালির মাধ্যমে তার বক্তব্য শেষ হলো। বিপত্তি ঘটল বক্তব্য শেষ হওয়ার পর। একজন বিজ্ঞানী এসে বলল, স্যার আপনার বক্তব্যের এই অংশ আমি বুঝতে পারি নাই, আমাকে একটু ব্যাখ্যা করবেন কি?
আইনস্টাইনের ড্রাইভার ছিল খুব চালাক। তিনি একটু না ঘাবড়িয়ে বললেন, ও এটা তো খুবই সহজ, আমার ড্রাইভারও তো এটা পারে, যান ওনার কাছ থেকে বুঝে নিন।
বন্ধুরা, এবার শোনাবো বিজ্ঞানী আইনস্টাইনের টিকিট বিড়ম্বনার একটি গল্প। দিন কয়েকের জন্য প্রথমবারের মতো এক বড় শহরে বেড়াতে গিয়েছেন আইনস্টাইন। এক বন্ধুর সঙ্গে দেখা করে বাসে চেপে হোটেলে ফিরছেন।
বাসের কন্ডাক্টর টিকিট চাইলে তিনি খুবই বিব্রত বোধ করলেন, এ পকেট সে পকেট হাতড়ে কোথাও টিকিট পেলেন না। কন্ডাক্টর তাকে বিব্রত হতে দেখে বললেন, ঠিক আছে আপনাকে আর ব্যস্ত হতে হবে না, টিকিটটা কোথাও পড়ে গেছে হয়তো।
এ কথা শুনে আইনস্টাইন বিচলিত হয়ে বললেন, আরে না কি বলছো তুমি, টিকিট না পেলে আমি হোটেলে ফিরবো কি করে, টিকিটের উল্টো পাশে হোটেলের নাম ঠিকানা লেখা ছিল যে।
আইনস্টাইন একবার রেলগাড়ির ডাইনিংয়ে রাতের খাবার খেতে এসে দেখলেন চশমা ফেলে এসেছেন, খালি চোখে মেনু পড়া যাচ্ছে না। তিনি ওয়েট্রেসকে ডেকে বললেন, দয়া করে এটা পড়ে দাও।
ওয়েট্রেস তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বলল, দুঃখিত স্যার আমার পড়াশোনার দৌড়ও আপনার মতোই।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ যে আইনস্টাইন ছিলেন একজন ভুলোমনা মানুষ। আইনস্টাইন একবার কোনো একটি বিষয় নিয়ে ভাবতে ভাবতে তার নিজের বাড়ি গেলেন এবং দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে আইনস্টাইন এর স্ত্রী জবাব দিলেন, আইনস্টাইন বাসায় নেই। তখন আইনস্টাইন ভাবলেন, বাড়ির কর্তা যেহেতু বাড়িতে নেই তাই এখানে অপেক্ষা করার কোনো মানে নাই। এটা ভাবতে ভাবতে তিনি আবার চলে গেলেন।
বন্ধুরা, এবার আমরা বৈদ্যুতিক বাতি ও গ্রামোফোনের আবিষ্কারক টমাস আলফা এডিসনের গল্প শুনব। এডিসন পড়াশোনায় অতটা ভালো ছিলেন না, এমনকি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। প্রধান শিক্ষক তার মাকে বলেছিলেন, আপনার ছেলেটা বিশিষ্ট গর্ধব, ওকে দিয়ে পড়াশোনার কিচ্ছু হবে না, মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, এই স্কুলে ওকে আর রাখা যাবে না।
পড়াশোনায় ভালো না হলেও ছোটবেলা থেকে এডিসন ছিলেন কৌতূহল প্রবণ। তখন তার বয়স মাত্র 6 বছর। একদিন মা বাবা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলেন এডিসন হাঁসের খাঁচার মধ্যে ঢুকে বসে আছে।
কি ব্যাপার, খাঁচার ভেতর কেন? জানতে চাইলে এডিসন বললেন, হাঁস কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটায় তাই দেখছিলাম।
অনেকদিন আগের ঘটনা, এক বুড়ি মহিলা তার জানালা দিয়ে পাশের বাড়ির এক বুড়োকে দেখল বুদবুদ বানাচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে বেশ কয়েকদিন লক্ষ্য করার পর বুড়ির মনে হলো লোকটি হয়তো পাগল। বুড়ি পুলিশে ফোন করল। পুলিশ এসে খোঁজ নিয়ে দেখল ইনি বিখ্যাত বিজ্ঞানী নিউটন। তিনি তখন বুদবুদের গায়ে যে রংধনু রং সৃষ্টি হয় তার কারণ নিয়ে গবেষণা করছিলেন।
বিজ্ঞানী নিউটন একবার তার বন্ধুকে দাওয়াত দিলেন, কিন্তু নিজেই ভুলে গেলেন। তিনি নিজের খাবার ঢেকে রেখে বাইরে চলে গেলেন। এ সময় তার বন্ধু এসে তাকে ঘরে না পেয়ে তার খাবার দেখে ভাবলেন নিউটন খাবারটা হয়তো তার জন্য রেখে বাইরে চলে গেছেন। সে খেয়ে শুয়ে পড়ল।
শোবার আগে সে বাসনপত্র আগের মতো ঢেকে রেখে দিল। নিউটন বাসায় এসে তার বন্ধুকে দেখে ভাবলেন তিনি বন্ধুর বাসায় চলে এসেছেন, কিন্তু না, ওই তো খাবার ঢাকা আছে। খাবার খেতে গিয়ে দেখলেন খাবার নাই। তিনি ভাবলেন বোধহয় তিনি খাবার খেয়ে বাইরে গিয়েছিলেন।
বন্ধুরা, ভুলো মনা বিজ্ঞানীদের তালিকা থেকে ভারতীয় বিজ্ঞানীরাও কিন্তু বাদ যাননি। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু একবার সায়েন্স কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় দুপায়ে দুরকম জুতো পরে গিয়েছিলেন, আর জাপান ভ্রমণের সময়ের তিনি তো লুঙ্গি পরেই কাটিয়ে দিয়েছিলেন পুরো সফর।
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একদিন তার মেয়ে সিনেমা দেখতে যাওয়ার বায়না ধরল। সত্যেন্দ্রনাথ তখন গণিতের একটা জটিল সমস্যা সমাধানে চিন্তামগ্ন। তারপরও মেয়ের জোরাজোরিতে রাজি হলেন।
মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে গেলেন সিনেমা হলে। গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে টাকা দিতে গিয়ে দেখেন মানিব্যাগ বাসায় ফেলে এসেছেন। চিন্তিত মুখে মেয়েকে সিনেমা হলের সামনে অপেক্ষা করতে বলে একই ঘোড়ার গাড়িতে বাসায় ফিরে এলেন।
টেবিলের উপর থেকে মানিব্যাগটা তুলতে গিয়ে তার দৃষ্টি পড়ল কিছুক্ষণ আগে শেষ করতে না পারা বৈজ্ঞানিক সমস্যাটির সমাধানের উপর। তারপর ভুলে গেলেন সিনেমা দেখার কথা। মেয়েকে যে সিনেমা হলের সামনে একা ফেলে এসেছেন ভুলে গেলেন তাও। সবকিছু ভুলে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সমস্যাটির সমাধানে।
এদিকে গাড়োয়ান অপেক্ষা করছে। 2 ঘন্টা পরেও যখন বিজ্ঞানী বের হচ্ছেন না, তখন গাড়োয়ান সাহস করে ঘরে ঢুকে দেখে বসু চেয়ারে বসে অঙ্ক করছেন। গাড়োয়ান যখন ডাক দিল, সত্যেন্দ্রনাথ চমকে উঠলেন, কি হলো?
গাড়োয়ান সিনেমায় যাওয়ার আর মেয়ে সিনেমা হলে একা অপেক্ষা করছে বলাতে সত্যেন্দ্রনাথ সম্বিত ফিরে পেলেন এবং তার ভুল বুঝতে পারলেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন কুষ্টিয়ার শিলাইদহে থাকেন। কবিকে দেখতে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মাঝে মাঝে কলকাতা থেকে পাড়ি দিতেন শিলাইদহে, থাকতেন অনেকদিন। রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক বোটে চেপে সপরিবারে বেরিয়ে পড়তেন পদ্মার কোনো চরে। নির্জন চরে কিছুদিন সন্তানদের নিয়ে বাস করতেন বেদে বেদিনীদের মতো। সঙ্গে থাকতেন জগদীশ বসুও।
জগদীশ বসুর ভাব শুধু রবীন্দ্রনাথের সঙ্গেই ছিল না, তাঁর ছেলে মেয়েদের, বিশেষ করে বড় ছেলে রথীন্দ্রনাথের বন্ধু ছিলেন তিনি। জগদীশ বসুর সঙ্গে তিনি এখানে সেখানে ঘুরে বেড়াতেন।
জগদীশ চন্দ্র বসু শিলায়িত হয়ে আসতেন শীতকালে। শীতে রোদ পোহাতে কার না ভালো লাগে, তবে ভয় লাগে গোসল করতে গেলে। আমাদের যেমন লাগে, বিজ্ঞানীদেরও লাগে। তার উপর পদ্মার পানি এ সময় একেবারে বরফ শীতল, কিন্তু গোসল তো করতেই হবে। তাই একটা অদ্ভুত ফন্দি আঁটেন বিজ্ঞানী মশাই।
শীতকালে পদ্মার পানি কমে যায়, দুপাশে বালুচর, নরম বালুতে কবরের মতো গর্ত খুঁড়তেন জগদীশচন্দ্র বসু। অনেকগুলো গর্ত, সেই গর্তের একটাতে তিনি শুয়ে পড়তেন, আর অন্যগুলোতে রবীন্দ্রনাথের ছেলেমেয়েরা। মাথায় তিনি একটা ভেজা গামছা জড়িয়ে নিতেন, তারপর গর্তের ভেতর শুয়ে শরীরে রোদ লাগাতেন। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর শরীর গরম হয়ে উঠত আর রোদ সহ্য করতে পারতেন না। তখন রবীন্দ্রনাথের ছেলেমেয়েদের নিয়ে দৌড় ঝাঁপ দিতেন পদ্মার বুকে। উত্তপ্ত শরীরের পদ্মার শীতল জলের ছোঁয়ায় ভেসে যেতেন প্রশান্তির সাগরে।
বন্ধুরা, তোমরা হয়তো জানো যে চিকিৎসা বিজ্ঞানে ফোবিয়া বলে একটা কথা আছে। বাংলায় আতঙ্ক বললে বোধ হয় আরো ভালো শোনায় কথাটা। আতঙ্কের ব্যাপারটা বিজ্ঞানীদের ভেতরেও কাজ করে, অথচ বিজ্ঞানীদের কাজই হলো মানুষের জীবনকে কিভাবে নিরাপদ এবং আরো উন্নত করা যায় সেই পথ খোঁজা।
বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে তিনি সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। জলাতঙ্ক নির্মূল করার ওষুধ আবিষ্কার যিনি করেছেন, তিনি কিনা আতঙ্কে ভুগতেন, তা আবার জীবাণুর আতঙ্ক।
জীবাণু নিয়েই তার কাজ কারবার, তাই ভালো করেই জানতেন কোথায় কোথায় সবচেয়ে বেশি জীবাণু থাকে। সেই জানাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মনের চোখে দেখতেন চারিদিকে জীবাণুরা করে হাউ হাউ, তাই সবসময় সতর্ক হয়ে চলতেন। কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে চাইতেন না। পাস্তুর জানতেন মানুষের হাত হলো জীবাণুর ডিপু।
একদিন এক অভাবনীয় কাণ্ড করে বসলেন পাস্তুর। তিনি তখন বিখ্যাত, প্রায় সমাজের বড় বড় মানুষের পায়ের ধুলো পড়ে তাঁর বাড়িতে। সেদিনও একজন এসেছিলেন সরকারের বড় কোনো কর্মকর্তা। পাস্তুর তাকে দেখে বেজায় খুশি, বেমালুম ভুলে বসেছেন জীবাণুর কথা। হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন গণ্যমান্য লোকটার দিকে। হ্যান্ডশেক করার পরেই মনে পড়ল আতঙ্কের কথা, সর্বনাশ। এক দৌড়ে চলে গেলেন সাবান দিয়ে হাত ধুতে। গণ্যমান্য ব্যক্তিটা তো একেবারে থ।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জ্ঞানে গুণে মেধা মননে অনেক বড় হয়ে পৃথিবীকে আলোকিত করতে চাও। তোমাদের মনের স্বপ্নগুলো নিয়ে একটি গান লিখেছেন আব্দুল লতিফ, আর গানটি গেয়েছে বাংলাদেশের শিশু শিল্পী শাফিন বিন তারেক।
আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোক করব চতুর্দিক, আলো করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, আলো করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব ওই বিশ্বটা। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, আলো করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে, জাহাজ মোদের চলবে ভেসে শ্রেষ্ঠ সেনাবীর, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, আলো করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, আকাশ পথে দেব পারি শব্দ আকাশ যাব ছাড়ি, আকাশ পথে দেব পারি শব্দ আকাশ যাব ছাড়ি, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানিক, শ্রেষ্ঠ বৈমানিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, আলো করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক।
বন্ধুরা, গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো তোমরা ভালো ও সুস্থ থেকো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 15 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে, টিআইবি প্রথম আলো। কালের কণ্ঠের শিরোনাম, 9 দিনে 516 টন ইলিশ গেল ভারতে। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ মানব জমিন। রাশিয়ার মোকাবেলায় যে অঙ্গীকার করলেন জেলেনস্কি, যুগান্তর। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ওবায়দুল কাদের বললেন আইনের দৃষ্টিতে খালেদা তারেক নির্বাচনের অযোগ্য। ভারতের শিরোনাম, বিজেপি নবান্ন অভিযানের রেশ, তৃণমূল বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা আজকাল। আনন্দবাজার পত্রিকা লিখেছে তৃণমূল নেতার নামে 200 কোটির হিরোইন কলকাতা বন্দরে, তৃণমূল বলল মিথ্যে কথা। নবান্ন অভিযানের নামে গুন্ডামি হয়েছে, বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ, ইইউ এর এই চাওয়াকে কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সাধারণ নির্বাচন, যেটি 2023 সালের শেষ দিকে হতে যাচ্ছে, সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ দেখতে চাই, ভালো কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অংশগ্রহণমূলক হবে কি হবে না সেই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের চাওয়া পাওয়ার উপরে কতটা নির্ভর করে তা নিয়ে আমার সন্দেহ আছে। বরং আমি বলবো যে ইউরোপীয় ইউনিয়ন তার কথা বলে গেল, সরকার কি করবে সেটি সরকারের ব্যাপার এবং সরকার তার মতো করেই সবকিছু চিন্তা ভাবনা করবে। আমেরিকা ইউরোপ কি বলছে, অন্যরা কে কি ভাবছে, এ নিয়ে সরকার চিন্তিত নয়। আমরা বিগত দুটি নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন আসলে আমরা দেখিনি, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে প্রত্যাশা ছিল, এই ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বা আরো অনেক দেশ বলেছিল, কিন্তু সেই রকম অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। সেই রকম কি, নির্বাচনে মানুষ অনেক ক্ষেত্রে ভোট দেওয়ারই সুযোগ পায়। তারপরেও নির্বাচন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে এবং এই ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বা অন্যান্য যারা অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা কিন্তু সরকারের সাথে কাজই করছে। ফলে প্রত্যেকটা নির্বাচনের আগে এই সমস্ত ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বা আরো আরো যে সমস্ত গোষ্ঠী বা সংস্থা বা কথিত প্রভাবশালী দেশ আছে তারা এই ধরনের তৎপরতা দেখায়, এক ধরনের সিনে থাকে বলে আমি মনে করি। কিন্তু তাদের এই তৎপরতাকে সরকার আমি মনে করি যে ওই রকম খুব একটা পাত্তা দেয় না এবং পাত্তা দেবেও না, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।
ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ, এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাহলে কি হতে যাচ্ছে সেখানে?
জি, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন যে ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে না, শান্তি প্রতিষ্ঠা হবে না এবং এই ধরনের আশা যদি করা হয় সেটা হবে মিথ্যা কথা। এই কথা তিনি বলেছেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করার পর। তিনি পুতিনের সঙ্গে আলাপ করে যে আলোচনা পেয়েছেন তাতে এই কথা পরিষ্কার হয়েছে যে ইউক্রেন যুদ্ধ খুব সহসা শেষ হয়ে যাবে না। এর মূল কারণ যেটি আমি মনে করি সেটি হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ যেহেতু রাশিয়া ভার্সাস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করছে, অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যুদ্ধ করছে, সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন আছে, ইউক্রেনের সাথে অস্তিত্বের প্রশ্ন নেই, রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন আছে পশ্চিমা দেশগুলোর সাথে। এই যুদ্ধে যদি হঠাৎ করে রাশিয়া থেমে যায় তাহলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপরে আরো বেশি চেপে বসার চেষ্টা করবে, যতটা এই যুদ্ধ শুরুর আগে তারা চেষ্টা করেছিল তার চেয়ে বেশি চেষ্টা করবে। ফলে কৌশলগত কারণেই রাশিয়া ইচ্ছে করলে যুদ্ধ বন্ধ করতে পারছে না। আবার যে কারণে যুদ্ধটা শুরু হয়েছিল সেই কারণেরও তো অবসান হয়। রাশিয়া বলেছিল তার নিরাপত্তার জন্য নেটো বাহিনী কোনো মতে ইউক্রেনে ঘাঁটি গাড়তে পারবে না, ইউক্রেনে পা রাখতে পারবে না, রাশিয়ার সীমান্তে আসতে পারবে না। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে তো এখন ইউক্রেনের ভেতরেই পশ্চিমা বিভিন্ন দেশের সেনা, তো পশ্চিমা দেশের সেনারা যদি ইউক্রেনের ভেতরে অবস্থান করে এবং এই অবস্থায় যদি রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে নেটোর ঘাঁটি গাড়তে তো আর বাকি থাকলো না কিছু। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যুদ্ধ খুব সহসা খুব শিগগিরই মিটে যাবে তা ভাবার কোনো সুযোগ নেই।
তো জনাব সেজুর ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। এবার জঙ্গিদের হুমকির মুখে গোলাম নবী আজাদ কেন নিশানায় বর্ষিয়ার নেতা, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। তারপর থেকেই শোনা গেছে শীঘ্রই নিজস্ব রাজনৈতিক দল আনবেন তিনি, জম্মু ও কাশ্মীরের মাটিতে শুরু করবেন রাজনীতির নয়া ইনিংস। এর মধ্যেই লস্করের ছত্র ছায়ায় থাকা এক জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হলো তাঁকে, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায় লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তথা টিআরএফ সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছে। ওই জঙ্গি গোষ্ঠীর দাবি গোলাম নবী আজাদের কাশ্মীরের রাজনীতিতে প্রবেশ কোনো আকস্মিক ঘটনা নয়। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই ইস্যুতে কড়া আক্রমণ সারলেন তিনি। আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ তাঁর, বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিলেন বলেও দাবি মমতার, এমনকি অভিযানে বহিরাগতদের আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানান যারা গাড়ি পুড়িয়েছে পুলিশকে মারধর করেছে তাদের জন্য আইন আইনের পথেই চলবে। আজকালের খবরে লেখা হয়েছে বিজেপির নবান্ন অভিযানের রেশ, বৃহস্পতিতে বিক্ষোভে উত্তাল বিধানসভা। তৃণমূল বিজেপি আজ দুপক্ষই বিক্ষোভ দেখায় বিধানসভা চত্বরে। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকের বিধানসভায় তৃণমূল ডোন্ট টাচ মাই বডি কর্মসূচি নিয়েছিল। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করে। সব মিলিয়ে জোড়া বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার হাতে থাকা সর্বশেষ কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাসাম সাব্বাক বলেছেন, পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ এবং সন্ত্রাসীদের প্রতি সমর্থনের কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা সিরিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার চেষ্টা করছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এখন জোরালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সিরিয়ার উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হামাস আরও বলেছে, ইসরায়েলের মোকাবেলায় হামাস সিরিয়ার পক্ষে রয়েছে। সংগঠনটি আরও বলেছে, সিরিয়া দশকের পর দশক ধরে ফিলিস্তিন এবং প্রতিরোধ সংগঠনগুলোকে সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে। আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে পাকিস্তানের জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে আশ্রয় দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এই খবর প্রচারিত হয় যে মাসুদ আজহার আফগানিস্তানের পূর্বাঞ্চল কুনার অথবা নানগাহার প্রদেশে আশ্রয় নিয়েছেন। খবরে আরও বলা হয়, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কাবুলকে চিঠি পাঠিয়ে মাসুদ আজহারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু এ ব্যাপারে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের কাছ থেকে তালেবান এরকম কোনো চিঠি পায়নি এবং মাসুদ আজহারও আফগানিস্তানে নেই। ইরানি প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এসসিওতে সদস্য হতে প্রতিশ্রুতি স্মারকে সই করল তেহরান। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের পর জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের বিরোধী দল বিএনপি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এবং কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে, কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.